الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি নতুন প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামের সুন্নাত। জি হ্যাঁ, এই প্রোগ্রামে আমরা ইনশাআল্লাহ বিভিন্ন নবী রসুল যারা দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাআলার পয়গাম চারিদিকে ছড়িয়েছেন, তাদের যে বিশেষ বিশেষ সুন্নাতগুলো ছিল সেগুলো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এমনিতে তো আমরা বিশেষ করে নবিয়ে পাক আলাইহিস সালাত ওয়াস সালাম, আমাদের সর্বশেষ নবী, ওনার সুন্নাত নিয়ে ব্যাপকভাবে আলোচনা করি, কিন্তু অন্যান্য যে আম্বিয়াগণ ছিল, অন্যান্য যে রসুলগণ ছিল, ওনাদেরও কিছু সুন্নাতে মোবারকা ছিল। তো সেই সকল সুন্নাতগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো আপনাদের কাছে অনুরোধ যে ইনশাআল্লাহ ধৈর্য সহকারে এই অনুষ্ঠানটি দেখবেন। আল্লাহ তাআলা চাইতো অসংখ্য সুন্নাত সম্পর্কে আপনারা জানবেন এবং আমল করার জজবা পাবেন। আসুন অনুষ্ঠানের শুরুতে দরুদে পাকের একটি ফজিলত আমরা শুনে নেই। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুমুল আলিয়ার একটি লিখিত রিসালা, জিয়ায়ে দরুদ ও সালাম, এর মধ্যে একটি দরুদে পাকের ফজিলত এভাবে এসেছে, যেটি মুসলিম শরীফের হাদিসে পাক এবং হাদিস নাম্বার হচ্ছে 408। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, আমাদের উচিত যে বেশি পরিমাণে যদি রহমত পেতে চাই তাহলে বেশি দরুদে পাক পড়া। নিয়ত করি ইনশাআল্লাহ বেশি পরিমাণে দরুদে পাক পড়ব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আম্বিয়ায়ে কিরাম যারা নবী রসুল ছিলেন, ওনারা হচ্ছেন কায়নাতের, এই পুরো জাহানের, এই পুরো জগতের মহান ব্যক্তিত্ব। মানুষদের মধ্যে হীরা মতির মতো আলোকিত ব্যক্তিবর্গ। জি হ্যাঁ, ওনারা হচ্ছেন যত মখলুক দুনিয়াতে এসেছে, আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সে সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মখলুক, এবং যাদেরকে হীরা মতির সাথে তুলনা করা হয়েছে, যাদেরকে খোদার ওহির নূর দ্বারা নূরান্বিত করা হয়েছে। জি হ্যাঁ, নবী রাসূল যারা, আম্বিয়া যারা, ইনাদের উপরই শুধু ওহি নাজিল হতো, দুনিয়ার আর কোনো মখলুকের উপর ওহি নাজিল হতো না। তো আজকের যে প্রোগ্রাম সেটা হচ্ছে বিভিন্ন নবী রসুলদের সুন্নাত, আম্বিয়ায়ে কিরামদের সুন্নাত। আহমদিয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি ইরশাদ করেন, যেটার উপর আম্বিয়া ও সাইয়্যিদুল আম্বিয়া আমল করেছেন তাকেই সুন্নাতে আম্বিয়া বলা হয়। অর্থাৎ যে যে কার্যাদির উপর, যে যে কর্মকাণ্ডের উপর, যে যে রীতিনীতির উপর আম্বিয়া এবং সাইয়্যিদুল আম্বিয়া, জি হ্যাঁ, আম্বিয়াদের সর্দার, আম্বিয়াদের সর্দারকে তিনি হচ্ছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাদের পথ, ওনাদের যেগুলো পদ্ধতি ছিল, ওনাদের যেগুলো কার্যাবলী ছিল, যেগুলো ওনাদের চলাফেরা ছিল, এই টোটাল যে কর্মকাণ্ড এগুলোকেই বলা হয় আম্বিয়ার সুন্নাত। এমনিতে তো আমরা প্রায় সময় যদি দেখা যায় যে আউলিয়াদেরকে নিয়ে আমরা বেশি আলোচনা করি, ওনাদের কারামত, ওনাদের জীবনী, ওনাদের ইশকে রসুল, হ্যাঁ, অনেক সময় ওনাদেরকে নিয়ে আমরা আলোচনা করি। নবীদের ক্ষেত্রে আমরা, আমি যেটা বলেছি শুরুতে, যে আমার নবীকে নিয়ে একটু বেশি আমরা চর্চা করি বা আলোচনা করি, কিন্তু কিতাবের মধ্যে এসেছে যে যেখানে আউলিয়াদের আলোচনা হয় সেখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। তো যেখানে আম্বিয়াদের আলোচনা হবে সেখানে কেমন আল্লাহ তাআলার রহমত এর বর্ষণ হবে, আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি অঝোরে এই দুনিয়ার মধ্যে, ওই আলোচনার মধ্যে, ওই মাহফিলের মধ্যে, ওই আসরের মধ্যে বর্ষণ হবে। তাই আমাদের উচিত যে আউলিয়াদের সাথে সাথে নবিয়ে পাক এবং আম্বিয়াদের আলোচনা বেশি বেশি করা। আমার আলা হযরত খুব সুন্দর লিখেন, খলক সে আউলিয়া, আউলিয়া সে রসুল, আর রসুলো সে আলা হামারা। দুনিয়ার মধ্যে যত খলক আছে, মখলুক আছে, এনাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আউলিয়াগণ, যারা আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ পাকের নেক বান্দা। আর খলক সে আউলিয়া, আউলিয়া সে রসুল, অর্থাৎ আউলিয়াদের চাইতে যদি শ্রেষ্ঠ কাউকে বিচার করা হয় তাহলে তারা হচ্ছে আম্বিয়া, রসুল, নবী। আর তাদের চাইতেও যিনি শ্রেষ্ঠ, অর রসুল ও সে আলা হামারা নবী, আমাদের নবী হচ্ছেন সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। তো ইনাদের আলোচনা করলে আমাদের উপর আল্লাহ পাকের কেমন রহমত নাজিল হবে। মনে রাখবেন, নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত আম্বিয়া আছেন, যত নবী আছেন, যত রসুল আছেন, এনারা নবুয়াতের পর যেভাবে গুনাহ থেকে মুক্ত ছিলেন, ঠিক তেমনি নবুয়াতের পূর্বেও ওনারা গুনাহ থেকে মুক্ত ছিলেন। তো আসুন, আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের সুন্নাত নিয়ে আমরা আলোচনা করছি। তিরমিজি শরীফের একটি হাদিসে পাক, হাদিস নাম্বার 1000, হাদিস নাম্বার 1000, চারটি জিনিস আম্বিয়াই কিরামের সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত। চারটি জিনিস আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালামদের সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত। এমনিতে তো অনেক সুন্নাত আছে, কিন্তু আম্বিয়াদের বিশেষ করে চারটি সুন্নাত। আচ্ছা, মনে রাখবেন যে এক এক রেওয়ায়াতে এক এক রকম হাদিসে পাক বর্ণনা করা হয়েছে, এক এক রেওয়ায়াতে এক এক ধরনের সুন্নাত বর্ণনা করা হয়েছে। তিরমিজি শরীফের মধ্যে যে হাদিসে পাকটি এসেছে যে চারটি সুন্নাত আম্বিয়া কিরামদের অন্তর্ভুক্ত, নাম্বার 1 লজ্জাশীলতা, নাম্বার 2 সুগন্ধি লাগানো, নাম্বার 3 মিসওয়াক করা, নাম্বার 4 বিবাহ করা। তো চারটি সুন্নাত সম্পর্কে আমরা শুনলাম। আজকে যে সুন্নাত নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের লজ্জাশীলতা। যে হ্যাঁ, আম্বিয়ারা কেমন বাহায়া ছিলেন, কেমন লজ্জাশীল ছিলেন, ওনাদের মধ্যে কেমন হায়া ছিল, লজ্জা ছিল, ইনশাআল্লাহ আমরা শুনব আর এ থেকে আমল করার নিয়ত করে নিব ইনশাআল্লাহ। মুফতি আহমদিয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি লজ্জার সংজ্ঞা দিতে গিয়ে বলেন, লজ্জা হলো ওই কাজ যা মানুষকে খারাপ কর্ম থেকে বিরত রাখে। লজ্জা হলো এমন জিনিস বা লজ্জা হলো এমন বিষয় যা মানুষকে খারাপ কাজ থেকে, খারাপ কর্ম থেকে বিরত রাখে। জি হ্যাঁ, যার মধ্যে লজ্জা আছে সে কখনো খারাপ কাজের দিকে পা বাড়াবে না, যার মধ্যে লজ্জা আছে সে কখনো খারাপ কাজ করবে না, যার মধ্যে লজ্জা আছে সে কখনো বেহায়াপনা করবে না, যার মধ্যে লজ্জা আছে সে কখনো গুনাহের দিকে পা বাড়াবে না, যার মধ্যে লজ্জা আছে সে কখনো ফিল্ম, ড্রামা, নাটক, সিনেমা, এছাড়া আরও অনেক যে গুনাহ আছে, অশ্লীল কর্ম আছে, সেগুলোর দিকে যাবে না। তো আমরা বুঝতে পারলাম যে লজ্জা হলো এমন বিষয়, লজ্জা হলো এমন জিনিস যা মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আচ্ছা, এখন লজ্জা দুই প্রকার, লজ্জা দুই ধরনের হয়ে থাকে। কেমন? যেমন একটা হচ্ছে মখলুক থেকে লজ্জা, একটা হচ্ছে খালিক থেকে লজ্জা। একটা মখলুক অর্থাৎ সৃষ্টি থেকে লজ্জা, আল্লাহ তাআলার জমিনে যত সৃষ্টি আছে ওনাদের কাছ থেকে লজ্জা করা, ওনাদের সামনে লজ্জা করা। আরেকটা হচ্ছে খালিক, আমার রব তাআলা, আমার আল্লাহ তাআলার থেকে লজ্জা করা। জি হ্যাঁ, অনেকে বলতে পারবেন যে আল্লাহ পাক থেকে কেমন লজ্জা? আল্লাহ পাক থেকে লজ্জা হচ্ছে এমন যে আল্লাহ পাক আমাদেরকে ইবাদতকে ফরজ করে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো ইবাদত, বিভিন্ন ধরনের ইবাদত আছে, কিন্তু যেগুলো ফরজ ইবাদত, যেগুলো আমাদের উপর আবশ্যক করে দেয়া হয়েছে, সেগুলো ছেড়ে দেওয়ার লজ্জাটা না করা, ফরজকে তরক করা, এটাও কিন্তু একটা লজ্জা। তো আল্লাহ তাআলার কাছ থেকে লজ্জা করা মানে হচ্ছে আমরা যাতে আল্লাহ পাকের ফরজিয়াতকে ছেড়ে না দেই, আল্লাহ পাক যে বিষয়গুলোকে ওয়াজিব করেছেন সেগুলোকে ছেড়ে না দেই, আল্লাহ পাক যে বিষয়গুলোকে হারাম করেছেন সেই বিষয়ের দিকে যাতে আমরা না যাই, আল্লাহ পাক যেগুলোকে হালাল করেছেন সেগুলোকে যাতে আমরা ছেড়ে না দেই। এটাই হচ্ছে খালিক থেকে লজ্জা। লজ্জা খালিক থেকেও করতে হবে। যেমন সুরা আলাকের 14 নম্বর আয়াতে এভাবে ইরশাদ হয়েছে, কিছুটা এরকম, আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলা আমাদের সব কর্মকাণ্ড দেখেন। মানুষ মনে করে যে আমি নামাজ না পড়লে কে জানবে, ইবাদত না করলে কে জানবে, ফজরের নামাজে ঘুমিয়ে থাকলে কে জানবে, জোহর অবহেলায় কাটালে কে জানবে, আসর আড্ডায় কাটালে কে জানবে, মাগরিব বেহায়ে পনার মধ্যে কাটালে কে জানবে, ঈশা নিজের ব্যস্ততার মধ্যে কাটিয়ে দিলে কে জানবে। তো আল্লাহ তাআলা সব কিছু দেখেন, আল্লাহ তাআলা সব কিছু দেখছেন, কোনো কিছু আল্লাহ পাকের কুদরত থেকে অদৃশ্য নয়। এই জন্য আল্লাহ পাকের কাছে লজ্জা, এটার অর্থ হচ্ছে যে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মগ্ন থাকা, আল্লাহ পাকের আবশ্যিক যে ইবাদতগুলো আমাদের উপর করা হয়েছে, যেগুলো আমাদের জন্য কম্পালসারি করা হয়েছে, সেগুলো যাতে আমরা ছেড়ে না দেই। আর মাখলুক থেকে লজ্জা মানে কি? অনেক সময় আমরা এমন এমন কাজ করে ফেলি, অন্য কেউ আমাদেরকে বলে ওঠে, তোমার কি লজ্জা নেই, কেমন বেহায়া মানুষ তুমি, এমন কাজ তুমি করলে, এ কাজটি তুমি করতে পারলে, এরকম অনেক সময় লোক মুখে আমরা শুনে থাকি। তো মাখলুক থেকে লজ্জা হচ্ছে এমন কোনো কাজ আমরা কোনো মাখলুকের সামনে করা যাবে না, যে কাজগুলো করলে মানুষ আমাদেরকে খারাপ চোখে দেখবে, আর চোখে দেখবে, বেহায়া বলবে। তো এরকম কাজ মাখলুকের সামনে করা থেকে বেঁচে থাকা যায়। অর্থাৎ যার মধ্যে লজ্জা আছে সে না আড়ালে না প্রকাশ্যে কোনো গুণা করবে না। তো এই জন্য আমাদেরকে প্রত্যেকটি মানুষের সামনে থেকে, গুণা করা থেকে নিজেকে হিফাজত রাখতে হবে। আজকে দেখবেন চারিদিকে গুনাহের সয়লাব, চারিদিকে গুনাহের বাজার গরম হয়ে আছে। তো এটা কেন? বেহায়ার কারণে, লজ্জা না থাকার কারণে। আদম আলিহি সালাতুসালামের সেই ঘটনা আমরা সবাই জানি, যে আদম আলিহি সালাতুসালাম উনি জান্নাতের মধ্যে ছিলেন, জান্নাতের মধ্যে বিচরণ করছিলেন, মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিল, ওনাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেয়া হয়েছে। তো যখন হযরত আদম আলা নবীন ওয়াইলিহি সালাতুসালামের সাথে এমন অবস্থা সম্মুখীন হলো, আদম নবীর এমন অবস্থা হলো, তখন উনি এত কেঁদেছেন, এত কেঁদেছেন যে প্রায় 300 বছর, রেওয়ায়েতের মধ্যে এসেছে 300 বছর উনি কেঁদেছেন। আর উনি আল্লাহ পাকের কাছে এত লজ্জিত হয়েছেন যে উনি 300 বছর আসমানের দিকে চোখ তুলে তাকাননি, ওনার এত লজ্জা হয়েছিল। এগুলোকে বলা হয় লজ্জা, সেটার কারণে 300 বছর কেঁদেছেন, আর লজ্জার কারণে আসমানের দিকে পর্যন্ত চোখ তুলে তাকাননি। এরপর দাউদ আলা নবীন ওয়াইলিহি সালাতুসালামের ব্যাপারে এসেছে, উনি 40 দিন পর্যন্ত সিজদায় অবনত ছিলেন, আল্লাহ পাকের কাছে লজ্জিত ছিলেন, লজ্জা ওনাদের মধ্যে ছিল, 40 দিন পর্যন্ত লজ্জার কারণে উনি সিজদার মধ্যে অবনত ছিলেন। এগুলো হচ্ছে লজ্জা। যারা আম্বিয়া, ইনাদের মধ্যে কেমন লজ্জাশীলতা, অথচ ইনারা এসেছেন মানুষকে সংশোধন করার জন্য, এনারা এসেছেন পুত পবিত্র হয়ে, না যাদের কোনো গুণা আছে, না যাদের কোনো ত্রুটি আছে, যারা আপাদ মস্তক পবিত্র, কিন্তু ইনাদের লজ্জাশীলতার ধরন কেমন, ইনাদের লজ্জাশীলতার মর্যাদা কেমন, মকাম কেমন। আসুন আমরা মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়ালিহি সালাতুসালামের ঘটনা শুনি। মনে রাখবেন কোরআনে পাকে যে নবীর নাম নিয়ে সবচেয়ে বেশি আলোচনা এসেছে তিনি হচ্ছেন মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়ালিহি সালাতুসালাম। ওনার ব্যাপারে এসেছে যে বনি ইসরায়েল ওনার যুগের একটি কম ছিল, একটা গোত্র ছিল বনি ইসরায়েল। এই বনি ইসরায়েলের মধ্যে একটা পদ্ধতি, একটা সিস্টেম, একটা কালচার এমন ছিল যে তারা সবার সামনে বিনা কাপড়ে গোসল করত। তাদের মধ্যে হায়া ছিল না, লজ্জাশীলতা ছিল না, তাদের এটা পদ্ধতি ছিল, তারা এটাকে খুবই মানে সিম্পল মনে করত, বিনা কাপড়ে গোসল করা। কিন্তু দেখুন মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়ালিহি সালাতুসসালাম, যিনি আল্লাহ পাকের পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, তিনি ওই কমের মধ্যে বড় হয়েছেন, ওই গোত্রের মধ্যে বড় হয়েছেন, কিন্তু কখনো এই কালচারকে নিজের মধ্যে গ্রহণ করেননি, এই ঐতিহ্যকে নিজের মধ্যে আনতে দেননি। তার মধ্যে এমন লজ্জাশীলতা ছিল যে রেওয়ায়েতের মধ্যে এসেছে তিনি কখনো প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্যে কখনো এমন ভাবে গোসল করেনি যেভাবে গোসল করলে নিজের সতর দেখা যাবে। উনি সবসময় তেহবান বানতেন, মোটা কাপড় পরিধান করতেন এবং ওভাবে গোসল করতেন, এটা ছিল লজ্জাশীলতা। আজকে তো আমরা দেখি যে অনেক এমন নওজোয়ান আমাদের মাঝে পাওয়া যাবে যে পুকুর ঘাটে, নদীতে, সাগরে আমরা একে অপরের সামনে আমাদের সতর পর্যন্ত দেখা যাচ্ছে এমন অবস্থায় আমরা গোসল করছি, লজ্জা কোথায় গিয়েছে? পুরুষদের জন্য সতর কতটুকু? পুরুষদের জন্য সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। আজকে আমাদের হাঁটুর উপর পর্যন্ত, উরু পর্যন্ত আমাদের দেখা যায়, ছেলেদের নাভি পর্যন্ত অনেক সময় এখন দেখা যায়। কোথায় গিয়েছে আমাদের লজ্জা? কোথায় গিয়েছে আমাদের হায়া? যদি আমরা কেউ একটু লজ্জাশীল হই বা কোনো একটা লজ্জাশীল যুবক কারো সামনে পড়ে যায়, সে এমনভাবে গোসল করছে না যেভাবে অন্য যুবকরা করছে, তখন তাকে নিয়ে আমরা ঠাট্টা মশকরা করি, আরে তুমি অনেক ব্যাকডেটেড, ছেলে হয়ে এভাবে কাপড় টাপড় পরে তুমি গোসল করছো। অনেক সময় মশকরা করা হয়। মনে রাখবেন যে ইসলাম আমাদেরকে হায়ার ব্যাপারে তরগিব দিয়েছে, উৎসাহ দিয়েছে। ইসলাম আমাদেরকে লজ্জাশীল হওয়ার ব্যাপারে তাগিদ দিয়েছে। নারীদের জন্য যেমন লজ্জার বিধান আছে, পুরুষদের জন্যও লজ্জার বিধান আছে। আজকে আমরা একটু সতর ঢেকে পুরুষরা যদি গোসল করি, অনেক সময় অনেক পুরুষ, অনেক যুবক ঠাট্টা মশকরা করে, এমনটা করবেন না। আপনার ঠাট্টার কারণে, আপনার মশকরা করার কারণে কেউ যদি বেহায়া হয়ে যায়, তার গুণাও আপনার কাঁধে চড়ে যাবে। একটা কোরআনের ঘটনা আমি আপনাদের সামনে পেশ করছি। একবার মুসা নবী আলা নবীনা ওয়ালিহি সালাতুসসালাম মিশর থেকে মদিয়ানের দিকে সফরে যাচ্ছিলেন, সফর করছিলেন কাফেলা নিয়ে। তো পথিমধ্যে একটা কূপ ছিল, কূপের মধ্যে দেখা গেল যে সবাই কাফেলার সাথীরা যার যার উট নিয়ে সেখান থেকে পানি নিয়ে উটকে পানি পান করাচ্ছে। তো আড়ালে একটি গাছের পেছনে বা কিছুটা আড়ালে দুইজন যুবতী নারী আড়ালে দাঁড়িয়েছিল। কেন দাঁড়িয়েছিল? যে কূপ একটা, তো এখানে অনেক ভিড়, এখন ওনারা কীভাবে আসবে? এখানে সবাই পুরুষ, পুরুষের মাঝে কীভাবে নারীরা প্রবেশ করবে? যুবতীরা লজ্জার কারণে আড়ালে ছিল। তো এই বিষয়গুলো মুসা নবী খেয়াল করলো যে দুইটা যুবতী নারী আড়ালে দাঁড়িয়ে আছে, পুরুষদের কারণে তারা আসতে পারছে না। তো এই কূপের কিছুটা দূরে আরেকটি কূপ ছিল, কিন্তু ওই কূপ থেকে পানি নেওয়া যাচ্ছিল না, কেননা কূপের উপরে অনেকগুলো বড় বড় পাথর ছিল। তো মুসা আলিহি সালাতুসসালাম ওই কূপের কাছে গিয়ে উনি সেই পাথরগুলো সরানোর ব্যবস্থা করলেন, আর ওই যুবতী নারীদেরকে ইশারা করলেন যাতে ওনারা ওখান থেকে পানি নিয়ে নেয়। তো ওনারা কী করলেন? ওখান থেকে পানি নিয়ে ওনাদের বাড়িতে চলে গেলেন। এখন ওনাদের যে আব্বাজান, ওই দুই যুবতী মেয়ের আব্বাজান, ওনাদের আব্বাজান ছিলেন কে? উনিও নবী ছিলেন, শোয়েব আলিহি সালাতুসসালাম। তো শোয়েব আলিহি সালাতুসসালাম জিজ্ঞাসা করলো যে তোমরা এত তাড়াতাড়ি কীভাবে এলে? প্রতিদিন তো তোমাদের অনেক দেরি হয়, আজকে এত তাড়াতাড়ি কীভাবে এলে? তো ওই যুবতী মেয়ে দুজন পুরো ঘটনা খুলে বলল যে এমন এমন একজন ব্যক্তি আমাদেরকে সাহায্য করেছেন। তো ওই শোয়েব আলিহি সালাতুসসালাম নিজের সাহাযাদীদেরকে বললেন যে যাও ওই ব্যক্তিকে ডেকে নিয়ে এসো, আমিও দেখি যে ওই ব্যক্তিটিকে যিনি তোমাদেরকে সাহায্য করেছেন। তো ওই যুবতী মেয়ে ওই মুসা আলিহি সালাতুসসালামের কাছে আসলো। তো এসে বলল যে আমাদের আব্বাজান আপনাকে ডেকেছেন যে আপনি আমাদেরকে সাহায্য করেছেন, আপনার সাথে সাক্ষাৎ করবেন, আপনাকে কিছু উপহার দিবেন। তো মুসা আলিহি সালাম বললেন যে আমার তো উপহার লাগবে না, কিন্তু ঠিক আছে, আমি আপনাদের আব্বাজানের সাথে দেখা করবো, যেহেতু তিনিও নবী ছিলেন, শোয়েব আলাইহি সালাতু ওয়াসালাম। তো বলল ঠিক আছে, বলো ঠিক আছে আমি যাব, কিন্তু আপনারা আমার পেছনে থাকবেন, আমি সামনে থাকব, আপনারা আমাকে পথ চিনিয়ে দিবেন যে কোন দিকে কোন দিকে যেতে হবে। আর ওই যুবতী মেয়েরা ওনাকে ডিরেকশন দিল যে কোন দিকে যেতে হবে, আর উনি সেভাবে যেতে লাগলেন। তো দেখুন মুসা নবীর কেমন লজ্জাশীলতা, যে যুবতী নারীর সামনে সামনে উনি হাঁটেননি, যুবতী নারীদেরকে পিছনে হাঁটিয়েছেন, নিজে সামনে চলেছেন। আজকে তো আমরা মেয়েদের সাথে পেছনে পেছনে চলার চেষ্টা করি, বেহায়াপনা করি, মেয়েদেরকে সামনে রেখে নিজেরা পেছনে চলে বিভিন্ন এমন মন্তব্য করে থাকি যেগুলো আলামান ওয়াল হাফিজ বলার মতো নয়। এজন্য রাস্তায় হাঁটার একটি নিয়ম হচ্ছে যে মহিলাদের সামনে হাঁটা, মহিলাদের পেছনে হাঁটা নয়। আর মহিলারা যে রাস্তা দিয়ে চলবে, যদি আমি পেছনে থাকি তাহলে আমি সাইড কেটে সামনে চলে যাব। অনেকে তো এমনও দেখা যায় যে মহিলারা কথা বলছে রাস্তার মধ্যে, মাঝখান দিয়ে অনেক পুরুষ চলে যায়। এগুলো বেহায়ার লক্ষণ, যাদের মধ্যে লজ্জা নেই এমন বেহায়া ব্যক্তির নিদর্শন হচ্ছে এমন। তো আমাদের উচিত যে মহিলাদের পেছনে না হাঁটা। আর বর্তমান সমাজ তো এমন যে মহিলাদেরও বেহায়ার ছড়াছড়ি, তাদেরকে যেভাবে ইসলাম পর্দার ব্যাপারে হুকুম দিয়েছে তারা সেভাবে পর্দা করছে না, বাজারে খোলামেলা ঘোরাফেরা করছে, নিজেদের সতর দেখাচ্ছে। তো এজন্য বলবো যে পুরুষ এবং মহিলা, ইসলাম যতটুকু পর্দার বিধান দিয়েছে ততটুকু পর্দার বিধান আমাদেরকে তো গ্রহণ করতেই হবে, সাথে সাথে আমাদের মধ্যে লজ্জাটাও রাখতে হবে। আমাদের মধ্যে যদি লজ্জা থাকে ইনশাআল্লাহ আমরা অনেক গুনাহ থেকে বেঁচে যাব। আর আমার নবীর উম্মতদের মধ্যে সবচেয়ে বেশি বাহায়া উম্মত যিনি ছিলেন, যাকে দেখে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পেত, তিনি হচ্ছেন উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হচ্ছেন উম্মতের মধ্যে সবচেয়ে লজ্জাশীল উম্মত। আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া, ওনার লজ্জাশীলতার কোনো তুলনা হয় না। উনি হচ্ছেন পুরো দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল, যার লজ্জার ধরন এমন ছিল যিনি কখনো চোখকে উপর করে চলতেন না, সবসময় নিজের চোখকে দৃষ্টিকে নত রাখতেন। এবং ওনার লজ্জাশীলতা এমন ছিল যে রিওয়ায়াতের মধ্যে এসেছে যে কুমারী পর্দাশীল যারা ছিল, যুবতী পর্দাশীল, এমন পর্দাশীল মেয়েদের চাইতেও বেশি লজ্জাশীল ছিল আমার নবীর। তো আল্লাহ তাআলা আমার নবীর এত লজ্জাশীলতা, এই লজ্জাশীলতা থেকে আমাদেরকেও কিছু গ্রহণ করে, কিছু ফোঁটা পেয়ে আমাদেরকেও লজ্জাশীল হওয়ার, ইসলামী হুকুম মোতাবেক চলার সে তৌফিক দান করুক। বিশেষ করে ইসলামী বোনদেরকে আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই অবশ্যই নিজেদের মধ্যে লজ্জাশীলতা আনবেন এবং নিজেকে পর্দার মধ্যে রাখবেন, বেপর্দা হবেন না। কেননা একটি নারীর কারণে চারজন পুরুষ জাহান্নামে যাবে, তার পিতা, তার বড় ভাই, তার স্বামী, তার বড় ছেলে, যদি ওই নারী বেপর্দা ঘোরাফেরা করে, যদি ওই নারী বেহায়া হয়। কেন শুধু শুধু আমার আপনার কারণে বা ইসলামী বোনদের কারণে তাদের পরিবারের এই গুরুত্বপূর্ণ সদস্যরা জাহান্নামের দিকে চলে যাবে? আমি আপনাদের কাছে অনুরোধ করব, ছেলে হই বা মেয়ে, আমরা সবাই লজ্জাশীল হই, লজ্জাশীলতা নিজের মধ্যে আনার চেষ্টা করি, আর পর্দার বিধান সঠিকভাবে মানার চেষ্টা করি। শেষে একটি কিতাবের পরিচিতি দিয়ে শেষ করব। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের একটি অন্যতম কিতাব হচ্ছে পর্দার ব্যাপারে যে কিতাবটি দাওয়াত ইসলামী প্রকাশ করেছে, পর্দা সম্পর্কিত প্রশ্নোত্তর। এটি ইসলামী বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব, আমি বলবো যে আপনারা এটি অবশ্যই সংগ্রহ করুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক কিছু আপনারা জানতে পারবেন, আমল করার স্পৃহা পাবেন। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আগামী অনুষ্ঠানের দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু